বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 অক্টোবর, 31 আশ্বিন এবং ফার্সি চব্বিশ মেহের রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরানের সহিংসতা ও দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন সমর্থনের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং সম্প্রতি গোটা বাংলাদেশে বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একজন উপবিভাগীয় প্রকৌশলী এবং একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এদিকে আগামীকাল 17 অক্টোবর সারা দেশের 57টি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পরিবার বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে নিজেদেরকে আশ্বস্ত করতে হলে পাশ্চাত্যকে কূটনীতির পথ ধরতে হবে, জানালেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র। ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ময়মনসিংহ শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, বিএনপির 23 নেতাকর্মী সহ আসামি প্রায় 400 জন। এবং ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন তার দেশের পরমাণু কর্মসূচিকে দুর্বল করার জন্য শত্রুরা যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হওয়ার কোনো সুযোগ নেই। তবে এই কর্মসূচি সম্পর্কে আশ্বস্ত হতে চাইলে তাদের সামনে কূটনীতি ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। কামালবান্দি তেহরানে এক অনুষ্ঠানে বলেন, আমাদের পরমাণু শিল্প ও বিজ্ঞানীদের দুর্বল করা যাদের লক্ষ্য, তাদের সামনে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। কামালবান্দি এ বক্তব্যের মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রতি ইঙ্গিত করে বলে বিশ্লেষকরা মনে করছেন। 2015 সালে স্বাক্ষরিত ওই সমঝোতার মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল এবং বিনিময়ে পাশ্চাত্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু 2018 সালে আমেরিকা একতরফাভাবে ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে আজও তার অবসান হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি এবং তাদের ইরান বিরোধী তৎপরতা কিছুতেই তেহরান সহ্য করবে না। তিনি তেহরান সফররত ইরাকের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সকল ক্ষেত্রে তেহরান ও বাগদাদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত সন্ত্রাসীদের সমূলে উৎপাটনের জন্য বাগদাদের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইরাকের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে, কাজেই ইরাকের ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে সেই ব্যবস্থা করা বাগদাদের দায়িত্ব। সাক্ষাতে ইরাকের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আরাজি বলেন, তার দেশের সংবিধানে ইরাকের ভূমি ব্যবহার করে বিদেশী প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা বিঘ্নিত করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইরানে হিজাব পড়তে অস্বীকৃতি জানানো নারীদের মাধ্যমে শুরু হওয়া সাম্প্রতিক সহিংসতায় দাঙ্গাবাজদের হামলায় স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের 3 সদস্য নিহত ও 850 জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র তেহরান ঘাঁটির কমান্ডার হাসান জাদে। তিনি বলেছেন, IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামি দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছেন এবং সেই নির্দেশ পালন করা হয়েছে। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বাইডেন দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়। কানানি বলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে, তেমনি তাকে পরামর্শ দেওয়ার মতো উপযুক্ত কোনো লোকও নেই। আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতি স্বীকার করবে না। এছাড়া বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদের হস্তক্ষেপ ও বিস্ময়কর বাক্যবাণে হতবুদ্ধি হবে না তেহরান। বয়োবৃদ্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক বক্তৃতায় বলেন, তিনি ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় কানানি আরও বলেন, বাইডেনের মন্তব্য কিংবা ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো কিছুই তেহরানকে বিস্মিত করে না, কারণ হস্তক্ষেপ, আগ্রাসন ও মানুষ হত্যা মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির 23 নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও প্রায় 400 জনকে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির 23 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা রুজু করেছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও প্রায় 400 জনকে। তবে রোববার দুপুর পর্যন্ত কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। শনিবার বিএনপির পূর্ব ঘোষিত গণসমাবেশকে কেন্দ্র করে বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অবস্থান কর্মসূচি করার জন্য শহরের রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হয়। বিকেলের দিকে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ থেকে 100 নেতাকর্মী বাড়ি ফেরার পথে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মুখোমুখি হলে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের একজন SI এবং মহানগর আওয়ামী লীগের 13 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহত হন। পরে পুলিশ দুদলকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়াশেল নিক্ষেপ করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল করে স্টেশন এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে। এতে পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের কাজে বাধা দান এবং হামলার ঘটনায় এই মামলা করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে হামলা করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন নিজেরাই আহত হয়েছে। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে ট্রেনে তুলে দেয়। আমাদের নেতাকর্মীদের উপরে হামলার ঘটনায় আমরাও মামলা করব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আর্থিক সংকটে আছি এতে সন্দেহ নেই, তবে অনেক ক্ষেত্রে আমরা স্বস্তিতেও আছি। আমাদের খাদ্যের তেমন সমস্যা নেই, অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী 5-6 মাস চলতে পারবে দেশ। রেমিটেন্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। চলতি অক্টোবর মাসে সারা দেশে 100টি সেতু চালু হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে 50টিরও বেশি সেতু চট্টগ্রামে। তিনি বলেন, খাবার নিয়ে বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই, এরপরও সরকার আগাম সতর্ক আছে। বাংলাদেশ সফররত ব্রুনেইর সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে বলে উল্লেখ করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বিজেপি সরকার ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে ভারতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তৎপরতা বেড়ে গেছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ব্যবহার সম্পর্কে বিজেপিকে টার্গেট করে বলেছেন, যেসব জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না সেখানে ইডিকে ব্যবহার করা হচ্ছে। তিনি আজ রোববার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। ইডির সাম্প্রতিক অভিযানকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঢালাও প্রশংসা করেছেন। সেই প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বলছিলেন কুণাল ঘোষ। অন্যদিকে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ইডির একাধিক অভিযানের প্রাসঙ্গিকতা সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ইডি একটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ সহ একাধিক তদন্তকারী প্রতিষ্ঠানগুলো বেআইনি আর্থিক তছরূপ সহ নাগরিক সমাজের কল্যাণে কাজ করে চলেছে। তাদের একের পর এক অভিযান গণমাধ্যমের সৌজন্যে সকলের সামনে এসেছে। সেই অভিযান কতটা প্রাসঙ্গিক তাও সকলের সামনে পানির মতো স্পষ্ট। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে প্রথমবারের মতো বিজেপি শাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে MBBS পড়াশোনার বই প্রকাশিত হয়েছে। আজ ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত 3টি বই প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মুহূর্তটি দেশের শিক্ষাখাত পুনর্গঠনের মুহূর্ত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং প্রথম হিন্দিতে মেডিকেল শিক্ষা শুরু করে মোদীজির ইচ্ছা পূরণ করেছেন। অমিত শাহ বলেন, যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে মাতৃভাষার সমর্থক তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের নিজস্ব ভাষায় শিক্ষা পাব। মধ্যপ্রদেশের নির্বাচনের সময় ইশতেহারে এটি উল্লেখ ছিল। মোদীজির নয়া শিক্ষানীতিকে মাঠে নামিয়েছে মধ্যপ্রদেশ। আজ এটি নতুন শুরু, এর জন্য হিন্দি সেল গঠন করা হয়েছে। কিছুদিন পরে হিন্দিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও শুরু হবে, এজন্য সিলেবাস অনুবাদের কাজ শুরু হয়েছে। ৬ মাস পর হিন্দিতে পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়া যাবে বলে জানান অমিত শাহ। ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে। রুশ সীমান্তে ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলি, বিশেষ করে আমেরিকা, ইউক্রেনে উত্তেজনা কমাতে কিংবা সংঘাত বন্ধ করতে কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং অস্ত্রশস্ত্র পাঠিয়ে এবং রাশিয়ার উপরও ভয়াবহ চাপ সৃষ্টি করে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে। মার্কিন কংগ্রেসের কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফক্স নিউজ টিভি আরও জানিয়েছে, বর্তমানে ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম আমেরিকার হাতে নেই। চ্যানেলটি আরও জানিয়েছে, অচিরেই আমেরিকা কিয়েভকে সামরিক অস্ত্র সরবরাহের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবে। চীন বলেছে দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং, কিন্তু যদি সেই প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির 20তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়েলি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে। চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরও বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না। তিনি বলেন, চীন তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না, কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, ইরানে বর্তমান অস্থিরতার প্রতি সমর্থন দেওয়ার বিষয়েই ওয়াশিংটন প্রাধান্য দিচ্ছে। মার্কিনেরা কেন ইরানে চলমান অশান্তি ও অস্থিরতার প্রতি প্রকাশ্যে সমর্থন দিচ্ছে তা নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জি পিয়েরে ইরানে সহিংসতা এবং দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ঘোষণা করে বলেছেন, যদিও বাইডেন প্রশাসন কূটনীতিকে পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করার সর্বোত্তম উপায় বলে মনে করে, তবে ইরানে বর্তমান অস্থিরতার প্রতি সমর্থন দেওয়ার বিষয়ে ওয়াশিংটন প্রাধান্য দিচ্ছে। গত মাস থেকে ইরানের কিছু প্রদেশে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এসব দাঙ্গা এবং সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য বা আরও তীব্রতর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এর প্রতি সমর্থন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানে অস্থিরতা অব্যাহত রাখাকে সমর্থন করেছেন এবং দাবি করেছেন, আমরা সাহসী ইরানি নাগরিক ও নারীদের পাশে আছি। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিনিরা কেন ইরানে চলমান অশান্তি ও অস্থিরতার প্রতি প্রকাশ্যে সমর্থন দিচ্ছে? ধারণা করা হচ্ছে যে ইরানের অস্থিরতার প্রতি ওয়াশিংটনের প্রকাশ্য সমর্থনের প্রথম কারণ হল আমেরিকা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার অনেক চেষ্টা করেছে, কিন্তু এই প্রচেষ্টা সফল হয়নি। তেহরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিটি ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যেই অনুসরণ করা হয়েছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার ৪০তম বিপ্লব বার্ষিকী উদযাপন করতে সক্ষম হবে না। ইরানে অশান্তির জন্য আমেরিকার সমর্থনের দ্বিতীয় কারণ হল ইহুদিবাদী এবং সৌদি শাসক গোষ্ঠীর সন্তুষ্টি অর্জন করা। তেলাবিব ও রিয়াদ বিশ্বাস করে যে নতুন মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সাবেক প্রশাসনের মতো ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর চাপ দেয়নি। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি পারমাণবিক আলোচনার সাথে সম্পর্কিত। পরমাণু সমঝোতার প্রতি স্থায়ী গ্যারান্টি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র পক্ষ থেকে সুরক্ষা দেওয়ার বিষয়ে ইরানের দাবির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে সেপ্টেম্বরের শুরু থেকে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের দাবি পূরণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার পর সব পক্ষ একটি চুক্তির কাছাকাছি অবস্থানে আসার লক্ষণ পাওয়া যাচ্ছিল। হোয়াইট হাউসের মধ্যে আশা জাগিয়েছিল যে চলমান সহিংস বিক্ষোভের প্রতি সমর্থন যুগিয়ে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করে সেখান থেকে তারা ফায়দা লুটতে পারবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। এ মাসের গোড়ার দিকে দেশব্যাপী বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একজন উপবিভাগীয় প্রকৌশলী ও একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
এ মাসের গোড়ার দিকে দেশব্যাপী বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা PGCB-র একজন উপবিভাগীয় প্রকৌশলী এবং একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ সচিবালয়ে সাংবাদিকদের জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে PGCB বা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি PGCB-তে দায়িত্ব পালনে গাফলতি হয়েছে। তাদের মধ্যে দুই কর্মকর্তাকে আমরা চিহ্নিত করেছি। এছাড়া বিতরণ কোম্পানিগুলোরও অবহেলা পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।
তো আজকের মধ্যে আমি বলা হয়েছে যে বিশেষ করে PGCB-র যে দুজনকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সাসপেন্ড করার জন্য, এবং পরবর্তীতে আমরা চাচ্ছি যে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যে ব্যক্তিগুলো রিসপন্স করে নাই প্রপারলি PGCB-র কথার উপর, এবং তারা যারা রেসপন্সিবল ফর দ্যাট তাদেরকে আইডেন্টিফাই করে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নাম দিয়ে তাদেরকে সাসপেন্ড করা।
এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন, চলতি মাসের শুরুতে বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে কারিগরি নয় ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল। এদিকে আগামীকাল 17 অক্টোবর সারা দেশের 57টি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে বিদেশি উৎস থেকে দেশের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর নেয়া ঋণ খেলাপি হওয়ার পথে রয়েছে। নির্দিষ্ট সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হতে শুরু করেছে এসব খাতের উদ্যোক্তারা। বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তারা বলছেন, সরকার বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিল পরিশোধ করতে পারছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা PDB-র কাছে উদ্যোক্তাদের পাওনা বকেয়া বিলের পরিমাণ 17,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার সংকট এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি। এ কারণে উদ্যোক্তারা চাইলেও যথাসময়ে বিদেশি ঋণ পরিশোধ করতে পারছেন না। ওদিকে বিদ্যুৎ বাণিজ্যের বিষয়ে বাংলাদেশের সঙ্গে হওয়া সমঝোতা ভারতকে জানিয়েছে নেপাল। মূলত বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির উপায় হিসেবে ভারতকে নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বিষয়ে সামনে এগিয়ে যেতে নয়াদিল্লিকে অনুরোধ করেছে কাঠমান্ডু। নেপালের পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। নেপালে উৎপন্ন হওয়া বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার বিষয়ে চলতি বছরের আগস্টের শুরুতে সমঝোতায় পৌঁছায় ঢাকা ও কাঠমান্ডু। এই সমঝোতার অধীনে দক্ষিণ এশিয়ার এই দেশটির 40-50 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে পারবে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 96তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
وآل محمد يا مسلمين صلوا عليه اللهم صل على محمد وصحبه يا مؤمنين صلوا عليه
মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত আরো একটি নাম নাসির। এই শব্দের অর্থ সাহায্যকারী, আর মহান আল্লাহ হচ্ছেন সর্বোত্তম সহায়তাকারী। অস্তিত্ব জগতের সব কল্যাণ, দয়া ও অনুগ্রহ মহান আল্লাহর পক্ষ থেকে আসে। পবিত্র কোরআনে নাসির শব্দ বা এ শব্দের নানা রূপান্তর মহান আল্লাহর নাম তথা সাহায্যকারী অর্থে এসেছে 54 বার। মহান আল্লাহ সাহায্য করেন অযাচিত ও উদারভাবে। মাতৃগর্ভে আসার পর থেকে তথা ভ্রূণ কোষের পর্যায় থেকে মানুষের ক্রমবিকাশ, জন্ম ও প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়গুলো ভেবে দেখলে দেখা যায়, প্রতিটি মুহূর্তে ও প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে মহান আল্লাহর অশেষ সাহায্য সক্রিয় রয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে মানুষ ধর্মীয় বিধি বিধান পালনের দায়িত্ব পায়, আর এভাবে মহান আল্লাহ তার বান্দার হাত তুলে দিচ্ছেন নবী রাসুলের হাতে। অন্য কথায়, মানুষের উপর এ সময়ে রয়েছে মহান আল্লাহর রহি বা ধর্মগ্রন্থের খোদাই ছায়া তথা মহান আল্লাহর অপার সাহায্য আর অনুগ্রহের অশেষ ফল্গুধারার পরশ।
মানুষের প্রতি ও সৃষ্টিকুলের প্রতি আল্লাহর সাহায্যের তুলনায় অন্যদের সাহায্যের কোনো তুলনাই হয় না। সব সৃষ্টি ও অস্তিত্বই আল্লাহর সাহায্য পায়, কিন্তু যারা মুমিন তথা বিশ্বাসী তারা আল্লাহর নির্দেশের অনুগত ও আল্লাহর ধর্মের সাহায্যকারী বলে তাঁদের প্রতি আল্লাহর সাহায্য বিশেষ ধরনের। পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের 150 নম্বর আয়াতে মহান আল্লাহ নিজেকে সর্বোত্তম সাহায্যকারী বা খায়রুন নাসরিন বলে উল্লেখ করেছেন। এভাবে মহান আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য যে কোনো শক্তি সাহায্যকারী হওয়ার দাবি করলেও ধ্বংসশীল ও ক্ষহিষ্ণু হওয়ার কারণে তাদের সাহায্য কখনো মহান আল্লাহর সাহায্যের সমতুল্য হবে না। আসলে পার্থিব যে কোনো শক্তির ক্ষমতার সীমাবদ্ধতা ও ব্যর্থতা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু মহান সর্বশক্তিমান আল্লাহ সব ক্ষমতার উৎস ও সব অস্তিত্বের স্রষ্টা হওয়ায় তাঁর বিষয়টি কখনো এমন নয়। মহান আল্লাহ কাউকে সহায়তার ব্যাপারে কোনো প্রত্যাশা বা শর্তেরও মুখাপেক্ষী নন। এই পার্থিব জীবনে কেউ কেউ সামান্য বা সীমিত মাত্রায় সহায়তা দিতে সক্ষম হলেও একমাত্র মহান আল্লাহই ইহকাল ও পরকাল এই উভয় জগতেই সহায়তা দিতে সক্ষম বলে তিনিই হলেন খায়রুন নাসরিন।
সূরা মুহাম্মাদের সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠা করবেন। এছাড়াও মহান আল্লাহ সূরা আস-সফের 14 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। ইসলামের দৃষ্টিতে অন্যদের সাহায্য করা অত্যন্ত পছন্দনীয় গুণ। তবে কোনো ব্যক্তি যদি সাহায্যের মুখাপেক্ষী হন তাহলেই তাকে সাহায্য করতে হবে। এখন প্রশ্ন হল, আল্লাহকে সাহায্য করার অর্থ কি? পবিত্র কোরআনে এই প্রশ্নের উত্তর রয়েছে। যেমন সূরা আস-সফের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমনটি ঈসা ইবনে মরিয়াম তার শীর্ষ বর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শীর্ষ বর্গ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হল।
এ আয়াত থেকে বোঝা যায়, নবী রাসুল ও ঐশী নেতৃবৃন্দকে সাহায্য করা মহান আল্লাহকেই সাহায্য করার সমতুল্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক বলেছেন, ঈসা নবীর হাওয়ারিবৃন্দ তথা সাহাবি বা শীর্ষরা ছিলেন তাঁর অনুসারী বা শিয়া। অন্যদিকে আমাদের শিয়া বা অনুসারীরা হলেন আমাদের হাওয়ারি। আমাদের অনুসারী তথা শিয়ারা অনুসরণের ক্ষেত্রে ঈসা নবীর হাওয়ারিদের চেয়েও বেশি দৃঢ়চিত্ত। আল্লাহ শপথ, ঈসা নবীর শিষ্য বা সাহাবিরা তাকে সাহায্য করার দাবি করা সত্ত্বেও ইহুদিদের ষড়যন্ত্রের মোকাবেলায় তারা তাঁকে সাহায্য করেননি এবং তার পাশে থেকে ইহুদিদের সঙ্গে লড়াই করেননি। অন্যদিকে আমাদের অনুসারী তথা শিয়ারা রাসুলের প্রাণ ত্যাগের পর থেকেই আমাদের সহায়তা করে এসেছেন। তারা শত্রুদের মোকাবেলায় আমাদের পাশে থেকেই লড়াই করেছেন। এই পথে তাদের কেউ কেউ আগুনে দগ্ধ হয়েছেন, অনেকে অন্য অনেক কষ্ট সহ্য করেছেন ও কেউ কেউ বহু দূরের দেশে নির্বাসনের শিকার হয়েছেন। আমিরুল মোমিনিন হযরত আলী তাদের সম্পর্কে বলেছেন, আমাদের প্রতি ভালোবাসার অপরাধে আমাদের শিয়া বা অনুসারীদের মাথার উপর তরবারির আঘাত করা হলেও তারা কখনো আমাদের সঙ্গে শত্রুতা করবেন না।
ধর্মের প্রতি যারা এ ধরনের সাহায্যকারী তাদের গুরুত্ব বা মর্যাদাকে ঈসা নবীর সাহাবীদের চেয়েও অনেক উচ্চতর মনে করেন ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম। তিনি তাদের জন্য দোয়া করেছেন।
যারা মহান আল্লাহর নাসির নামের রঙে রঙিন তারা অবশ্যই ঐশী নেতৃবৃন্দের অনুসারী হন। এই শ্রেণীর মানুষ অন্য মানুষের সাহায্য করার পাশাপাশি নবী রাসুল ও ঐশী নেতৃবৃন্দকেও সাহায্য করেন সব যুগে ও সব দেশে। এ যুগেও যে কোনো ব্যক্তি তার ভাষা ও কাজের মাধ্যমে এবং হৃদয়ের বিশ্বাসের মাধ্যমে নবী রাসুল ও ইমামদের সাহায্যকারী হতে পারেন, আর এজন্য দরকার তাঁদের আদেশ ও নিষেধের অনুসরণ এবং তারা যেসব লক্ষ্যে কাজ করে গেছেন সেই সব লক্ষ্যের অনুসরণও এজন্য জরুরি। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর দীন ও দীনের কর্ণধারদের নাসির হওয়ার তৌফিক দান করুন।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হোসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
করে অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 16 অক্টোবর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম বিশ্লেষণ। ইসি কি ডিসি এসপিদের নিয়ন্ত্রণে রাখতে পারবে? প্রথম আলো। কালের কণ্ঠের শিরোনাম, সেতুমন্ত্রী জানালেন রিজার্ভে 5-6 মাস চলতে পারবে দেশ। মানবজমিনের খবর, ময়মনসিংহে সংঘর্ষের ঘটনায় বিএনপির 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। নারীর নিরাপত্তায় রাজধানীতে 100 বাসে সিসিটিভি, অভিযোগে মিলবে বিচার বাংলাদেশ প্রতিদিন। কাল জেলা পরিষদ নির্বাচন, মনিটরিং হবে সিসি ক্যামেরায়, ইত্তেফাক। কলকাতা শিরোনাম, মোদি ওবিসি নন বহুরূপী, প্রধানমন্ত্রীর জাত তুলে মন্তব্য নীতিশের দলের নেতার, সংবাদ প্রতিদিন। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি আজকাল। আনন্দবাজার পত্রিকার খবর, সিঁদুর হলুদ গুঁড়ো লেপে নরবলির উদ্যোগ, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে বিএনপির 23 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 350 থেকে 400 জনকে মামলায় আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাত 2টার দিকে উপপরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। দৈনিকটির এই খবরে জাকিরুল মমিন তার মন্তব্যে লিখেছেন, মার খেল বিএনপির লোক, হাসপাতালে ভর্তি হলো বিএনপির লোক, আর মামলা খেল তারা। এই তো সোনার বাংলাদেশ, এখন মামলা হবে, ভোটের আগে গ্রেপ্তার, এই তো আওয়ামী লীগ। এই খবরটি মানবজমিনে পরিবেশিত হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়, পিজিসিবির 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত। খবরটি ছাপা হয়েছে প্রথম আলোতে। সেখানে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের দায়িত্বশীল 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ এ তথ্য জানিয়েছেন। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবির 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আজকের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। রাজশাহীতে কিশোর গ্যাংয়ের 500-এর অধিক সদস্য সক্রিয়। দৈনিক যুগান্তরের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, রাজশাহী মহানগরীতে নানা ধরনের অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। হত্যা, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, মাদক বিক্রি ও মাদক গ্রহণ ছাড়াও তারা চুরি, ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের তারা উত্তক্ত ও যৌন হয়রানি করছে। গ্রেপ্তার হলেও আইনের দুর্বলতার কারণে আদালত থেকে তারা দ্রুত ছাড়া পেয়ে যাচ্ছে। জামিনে বেরিয়ে তারা আবারও একই অপরাধে জড়াচ্ছে। মহানগরীতে 500-এর অধিক কিশোর গ্যাংয়ের সদস্যদের ডাটাবেস তৈরি করেছে পুলিশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ। বিশ্লেষণ, ইসি কি ডিসি এসপিদের নিয়ন্ত্রণে রাখতে পারবে? প্রথম আলোর এ বিশ্লেষণে লেখা হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশের সংবিধান ও আইন নির্বাচন কমিশনের হাতে প্রচুর ক্ষমতা দিয়েছে। ইসির ক্ষমতার ব্যাপকতা বোঝাতে কেউ কেউ বলে থাকেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজনে সব কিছু করতে পারে। বাস্তবতা হল, ইসির এই ক্ষমতার অনেকটাই প্রয়োগ করেন ভোটের মাঠে তাদের প্রতিনিধি বা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা। সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন জেলা প্রশাসকেরা। নির্বাচনের পরিবেশ কতটুকু অনুকূলে থাকবে তার অনেকটাই নির্ভর করে প্রশাসন ও পুলিশের উপর। যদি কেউ ইসির নিয়ন্ত্রণে না থাকেন, ইসির নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ আছে, কিন্তু অন্তত গত দুটি নির্বাচন কমিশনের আমলে দেখা গেছে ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের উপর ইসির কোনো নিয়ন্ত্রণ ছিল না। অবশ্য ইসি পুলিশ ও প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে আদৌ ইচ্ছুক ছিল কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। নারীর নিরাপত্তায় রাজধানীর 100 বাসে সিসিটিভি, অভিযোগে মিলবে বিচার। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, রাজধানীতে চলাচলকারী পরিস্থান পরিবহন, রাজধানী সুপার সার্ভিস, প্রজাপতি পরিবহন, বসুমতী পরিবহন ও গাবতলী এক্সপ্রেসের 100টি পরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ সকালে রাজধানীর মিরপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। তিনি বলেন, বাসের সহকারীদের দ্বারা নারীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি পুরুষ যাত্রীদের দ্বারাও হচ্ছেন। সিসিটিভি স্থাপনের ফলে সবাই সচেতন হবে, একই সাথে অপরাধীদের চিহ্নিত করা যাবে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মোদি ওবিসি নন, বহুরূপী, প্রধানমন্ত্রী জাত তুলে মন্তব্য নীতিশের দলের নেতার। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, ভোটে জেতার জন্য সবকিছু করতে পারেন প্রধানমন্ত্রী বহুরূপী নরেন্দ্র মোদি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এর সর্বভারতীয় সভাপতি লালন সিং এর এহেন মন্তব্যে তুঙ্গে বিতর্ক। কার্যত প্রধানমন্ত্রীর জাত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জেডিইউ নেতা। পাটনা থেকে গোটা দেশে ছড়িয়েছে রাজনৈতিক বিতর্কের আঁচ। তিনি বলেন, গুজরাটে ইবিসির অস্তিত্বই ছিল না, ওবিসি ছিল। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার জাতকে অনগ্রসর ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। তারা আসলে ওবিসি নন, লালনের মন্তব্য, মোদি একজন বহুরূপী। তামিলনাড়ুর তিরুবন্নামালাই জেলার অরণি গ্রামের ঘটনা, সিঁদুর হলুদ গুঁড়ো লেপে নরবরের উজ্জ্বল। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পরিবারের 6 সদস্যের কেউই টানা 3 দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না। দেখে গতিক সুবিধে লাগছিল না পাড়ার লোকদের। তারা বিষয়টি স্থানীয়ভাবে থানায় জানান। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির দরজা খুলে দেখা যায় ভেতরে তন্ত্র সাধন চলছে। 2 মহিলাসহ পরিবারের 6 সদস্যের প্রত্যেকেরই সারা শরীরে লেপে দেয়া হয়েছে হলুদ গুঁড়ো এবং গাঢ় লাল সিঁদুর। কেরলের নরবলি এবং নরমাংস খাওয়ার ঘটনার 1 সপ্তাহের মধ্যেই এই ঘটনা তামিলনাড়ুর এক গ্রামে ঘটল। গ্রামবাসীদের দাবি, এই পরিবারটিতেও নরবলির ঘটনা ঘটার আশঙ্কা ছিল, ঠিক সময়ে পুলিশ এসে পৌঁছানোয় তা আটকানো গেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নীড়।
সুখের নীড়। শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এ ধারাবাহিকের 31তম পর্ব উপস্থাপনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি কল্যাণকামী ও দয়ালু মহান আল্লাহর কাছে তারাই সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে তারাই সবচেয়ে বেশি প্রিয় ও ঘনিষ্ঠ যারা উদার আচার আচরণের অধিকারী। মহান আল্লাহ তাদের প্রতি বেশি সন্তুষ্ট যারা নিজ নিজ পরিবারের জন্য আল্লাহর নিয়ামত ব্যবহারের ক্ষেত্রে বেশি প্রশস্ততার অধিকারী। অনেক পরিবারের স্বামী বা স্ত্রীকে দেখা যায় যে টেলিফোন ও টেলিভিশন অথবা কোনো কাজ নিয়ে তারা সবসময় এত ব্যস্ত যে পরস্পরের কথার দিকে তাদের কোনো মনোযোগ নেই। বারবার একই কথা বলার পরও তারা সেদিকে লক্ষ্য না করে নিজের কাজ করে যেতেই থাকেন। এ ধরনের অভ্যাস পরস্পরের প্রতি সম্মান কমিয়ে দেয়, আর পরস্পরের প্রতি সম্মান কমে আসার ফলে বিচ্ছিন্নতা বা তালাকের সম্ভাবনা বেড়ে যায়। তাই স্বামী ও স্ত্রী যদি তাদের সম্পর্ক মজবুত করতে চান, তাহলে পরস্পরের কথা শোনার প্রতি তাদের বেশি মনোযোগী ও অভ্যস্ত হতে হবে। পরিবারের অনেক সমস্যা সমাধানের চাবি রয়েছে স্বামী স্ত্রীর পারস্পরিক কথা শোনার অভ্যাসের মধ্যে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীর দিকে তাকান ও স্ত্রীও যদি স্বামীর দিকে তাকান, তাহলে মহান আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। বর্তমান যুগে ইন্টারনেট সৃষ্ট সংকটকে তুলে ধরা যায় নিচের কয়েকটি পংক্তির মাধ্যমে। তারা মাঝে মধ্যে নিজে নিজে হাসছেন, কখনো কাঁদছেন, অশ্রুজলে ভাসছেন, কখনো ক্রুদ্ধ হয়ে উঠছেন। বাইরের জগতে সরব হলেও ঘরে তারা নীরব। আজ কাছের জনেরা অবহেলিত, সময়ের বড়ই অভাব, বদলে যাচ্ছে স্বভাব। এখন সব কিছু নিয়েছে কেড়ে অনাহূত এক মেহমান। জীবন ও বাস্তব জগৎ এখন ছিন্ন বিচ্ছিন্ন। মোবাইল ও ভার্চুয়াল নামক পরাবাস্তব মেহমানই যেন সর্বশক্তিমান।
ইন্টারনেট অনেক কিছুকে সহজ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে কেনাকাটা সহ লেনদেন ও যোগাযোগের ব্যয়। নানা ধরনের জ্ঞান, বিশেষজ্ঞের পরামর্শ ও তথ্য সহজেই পাওয়া যাচ্ছে এই মাধ্যমে। জিপিএস বা ক্যামেরা ব্যবহারের মাধ্যমে শিশু ও সন্তানদের উপর নজরদারি করাও সম্ভব। খুব দ্রুত তথ্য আদান প্রদান ও জনমত যাচাইও সহজ হয়ে গেছে ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে। তবে তথ্য প্রযুক্তির কল্যাণে ইন্টারনেট জগতে তথ্যের যে অবিরাম বোমাবর্ষণ চলছে, তা থেকে সত্য ও মিথ্যা যাচাই করার মতো প্রস্তুতি বা দক্ষতা অনেকেরই নেই। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে ঘটানো হচ্ছে অনেক অপরাধ। তাই পরিবারগুলোকে ও বিশেষ করে যুব ও তরুণ সমাজকে এসব বিষয়ে হতে হবে অনেক সতর্ক।
পরিবারগুলোর সংকটের একটি বড় কারণ যৌন অতৃপ্তি। স্বামী ও স্ত্রী উভয়ের বা তাদের কোনো একজনের যৌন বিষয়ে কোনো সমস্যা, রোগ বা সমন্বয় কিংবা সমঝোতার অভাব থাকলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। এ বিষয়ে কোনো সমাধান বা সমঝোতা অর্জনে যদি তারা ব্যর্থ হন, তাহলে পরিবার ভেঙে যেতে পারে। অনেক সময়ে কেবল অযৌক্তিক বা মাত্রাতিরিক্ত লজ্জা ও মনোযোগহীনতা যৌন বিষয়ের সমস্যা ও অতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় চিকিৎসকের সহায়তা নিয়ে এ জাতীয় সমস্যার সমাধান করা যায়। স্বামী ও স্ত্রীর পারস্পরিক সব চাহিদার প্রতি পরস্পরের লক্ষ্য রাখা উচিত। ইসলাম এ বিষয়ের উপর অত্যধিক গুরুত্ব দিয়েছে। জৈবিক তৃপ্তি অর্জন পরিবারের সদস্যদের মানসিক, নৈতিক ও শারীরিক প্রশান্তির মাধ্যম। অন্যদিকে যৌন অতৃপ্তির ফলে স্বাস্থ্যগত নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং মন হয়ে ওঠে খিটমিটে। আর এই ধারা অব্যাহত থাকলে পারিবারিক ও সামাজিক বন্ধনও দুর্বল হয়ে পড়তে পারে। স্বামী স্ত্রীর সুস্থ যৌন সম্পর্ক তাদের আয়ু বৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সর্বোত্তম স্ত্রী তারাই যারা স্বামীর সাহচর্যে থাকার সময় তথা স্বামীর মনোরঞ্জনের সময় বিন্দুমাত্র লজ্জার অবকাশ রাখেন না। মোট কথা, পারিবারিক সুখ ও শান্তি নিশ্চিত করার জন্য সুস্থ যৌন সম্পর্ক ও যৌন তৃপ্তি অর্জন জরুরি। আজকের আলোচনা শেষ করব আমিরুল মোমেনিন হযরত আলীর কটি অমর ও অমূল্য বাণী শুনিয়ে। তিনি বলেছেন, আদব কায়দা ও শিষ্টতা অর্জন মানুষের জন্য সোনা রূপা ও অর্থ সম্পদ অর্জনের চেয়েও বেশি জরুরি। বর্তমান যুগে অপ্রিয় বা তিক্ত ঘটনা ঘটা বিষয়ের বিষয় নয়, বরং নিরাপত্তা ও সুস্থতা থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তথা বিস্ময়েরও বিষয়। দামি পোশাক পরিচ্ছদ বা অলংকার প্রকৃত সৌন্দর্য নয়, প্রকৃত সৌন্দর্য হল জ্ঞানী হওয়া ও আদব বা শিষ্টতার অধিকারী হওয়া। যার বাবা মারা গেছে সে প্রকৃত ইয়াতিম নয়, বরং প্রকৃত ইয়াতিম হল সে যে জ্ঞান ও আদব কায়দাকে কাজে লাগাতে পারে না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে নিজেদেরকে আশ্বস্ত করতে হলে পাশ্চাত্যকে কূটনীতির পথ ধরতে হবে, জানালেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র। ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ময়মনসিংহ শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের। বিএনপির 23 নেতাকর্মী সহ আসামি প্রায় 400 জন। এবং ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।